ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনি সূরার পরিচিতি এতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এর ইলম দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন, আর নূরে কুরআন দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন, আর আমাদের সকলকে এর উপর আমল করারও তৌফিক দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুন লাকুম ইয়াওমাল কিয়ামা। তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে শুরু করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে বিশেষ করে আমরা একটি সূরায়ে মুবারাকা, তার কিছু প্রেক্ষাপট আর তার কিছু পরিচিতি, সেগুলো পেশ করার সৌভাগ্য অর্জন করি। আজকে যে সূরায়ে মুবারাকা রয়েছে, সূরা তাওবা। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের পরিচিত এবং প্রসিদ্ধ সূরায়ে মুবারাকা সূরা তাওবা। আর এই সূরায়ে মুবারাকাকে বিশেষ করে এই জন্য সবার কাছে এটা পরিচিত যে এই সূরায়ে মুবারাকার শুরুতে বিসমিল্লাহ শরীফ নেই। অর্থাৎ পুরো কুরআনের মধ্যে প্রত্যেক সূরার শুরুতে শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম সেটা লিখিত রয়েছে, কিন্তু এই সূরার পূর্বে নেই। কারণ কি? তার কারণ এটা বর্ণনা করা হয়েছে, আর হিকমত এটা বর্ণনা করা হয়েছে যে এই সূরায়ে মুবারকা নাজিল হওয়ার সময়ে জিব্রিল আমিন আলাইহিসসালাম বিসমিল্লাহ শরীফ পাঠ করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাননি, এই জন্য এই সূরায়ে মুবারকার শুরুতে বিসমিল্লাহ নেই। আর মাওলানা কায়নাত মাওলানা মুশকিল কুশা হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজাহুল করিম ওনার কাছ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন যে সূরা তাওবা এর মধ্যে হত্যার কথা উল্লেখ রয়েছে, এর মধ্যে কাফেরদের সাথে মুশরিকদের সাথে শত্রুতার কথা উল্লেখ আছে, বিরোধিতার কথা আছে, আর বিসমিল্লাহ শরীফ সেটা নিরাপত্তার জন্য। তো এই সম্পর্কের কারণে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ না পড়া হয় না লিখা হয়। মুফতি আহমদ ইয়ার খান নামি রহমতুল্লাহ তাআলা তিনি ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আল্লাহর রহমত, আল্লাহকে রহমান এবং রহিম ডাকা, এই আলোচনা এখানে মজুদ রয়েছে। ইরশাদ করলেন যে যখন আমরা প্রাণীসমূহ জবাই করে থাকি তো বিসমিল্লাহ পরিপূর্ণ পাঠ করি না, বিসমিল্লাহি আল্লাহু আকবর এই বাক্য পাঠ করা হয়, বিসমিল্লাহি রহমানি রহিম এভাবে পড়া হয় না। কেন? ইরশাদ করলেন যে তার কারণ হচ্ছে এটা বলা হচ্ছে এটা একটি প্রাণীর উপরে এই মুহূর্তে কষ্টদায়ক একটি অবস্থা, তো তার আগে রহমান রহিম এই বাক্যগুলো পাঠ করা হয় না, বরং বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে প্রাণীগুলোকে জবাই করা হয়। বলা হচ্ছে যে এই সূরা মুবারকা যার মধ্যে কাফের এবং মুশরিকদের ব্যাপারে যে আহকামে কিতাল নাজির হয়েছে সেটাও তাদের জন্য গজব, তো এই কারণে এই নিসবতের কারণে এই সূরায়ে মুবারকার পূর্বে বিসমিল্লাহ সেটা লিখা হয়নি এবং সেটা পড়াও হয়নি। তো এই হিকমত সূরা তাওবার পূর্বে বিসমিল্লাহ কেন নেই, অনেক লোক এই প্রশ্ন করেন, তো এটা তাদের জবাব। দর্শকবৃন্দ, এই সূরায়ে তাওবা মদিনা শরীফের মধ্যে নাজিল হয়েছে, কিন্তু তার শেষ আয়াত অর্থাৎ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এটা এবং তার শেষ পর্যন্ত কিছু উলামায়ে কেরামের মত হল এটা মক্কি, অর্থাৎ এই আয়াতে মুবারকা এটি মক্কায়ে মুকাররমার মধ্যে অর্থাৎ হিজরতের পূর্বে এটা নাজির হয়েছে। আর এমনিতে সুরাই মুবারকাকে মাদানী সুরা বলা হয়ে থাকে, কেন এটা মদিনা শরীফের মধ্যে নাজির হয়েছে। আর এই সুরাই মুবারকার মধ্যে মুমিনগণের তওবাসমূহ আল্লাহ কবুল করেছেন, মুমিনদের তওবাসমূহকে কবুল করেছেন। আর যাদের তওবা কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের নিজের ইরশাদ রয়েছে, আর এই ফরমান এসেছে। তো এই নিসবতের ভিত্তিতেও এই সুরায়ে মুবারকাকে সুরা তওবা বলা হয়ে থাকে। এই সুরায়ে মুবারকার দশের চেয়ে অধিক নাম রয়েছে যা বর্ণিত, যদিও বা দুটি নাম অধিক প্রসিদ্ধ, সুরাতুত তওবা, সুরাতুল বারাআ। বারাত অর্থাৎ মুশরিক কাফেরদের থেকে মুক্তি আর মুক্তির ঘোষণা। তো সুরাতুত তওবা, সুরাতুল বারাআত এই দুটি নাম এটির প্রসিদ্ধ এবং পরিচিত। আর এখানে আমি আপনাদের সাথে অনেক মনোমুগ্ধকর কথা বলতে চাই যে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের যে সুরায়ে মুবারকা সবচাইতে শেষ সুরা সেটা সুরা তওবা, সেটা সুরা তওবা। সাধারণ ক্ষেত্রে মানুষ এই প্রশ্ন করে থাকেন, জিজ্ঞেস করে থাকেন শেষ আয়াত কোনটি, শেষ সুরা কোনটি। তো যেই সুরায়ে মুবারকা একেবারে সর্বশেষ নাজিল হয়েছে সেটা সুরা তওবা। আর কুরআনে পাকের এটা সৌন্দর্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে কুরআন, খিদমতে কুরআন, কেননা ওনার উপরে কুরআনকে আল্লাহ নাজিল করেছেন। আর আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছেন যে আমি এটা নাজিল করেছি এবং আমি এর রক্ষক।
ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন,
নিঃসন্দেহে আমি এটা নাজিল করেছি আর আমি এটার হেফাজত করব, অবশ্যই অবশ্যই হেফাজত করব। তো আল্লাহ পাক এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর রব তাবারক তাআলা আপন হাবিব আলাইহিসসালামের কলব মুবারকে এই কুরআনকে নাজিল করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কুরআনকে সেইভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বলেছেন, শুনিয়েছেন, বুঝিয়েছেন, পড়িয়েছেন, এই সব কিছুই শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আয়াতে মুবারকাসমূহের তরতিব এর ব্যাপারেও বলে দিয়েছেন, সুরাসমূহের ধারাবাহিকতার ব্যাপারেও বলে দিয়েছেন, কারণ এই সুরাসমূহের আয়াত সমূহের যে ধারাবাহিকতা রয়েছে এটা তো নির্ধারিত, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের হুকুম ব্যতীত হতে পারবে না। এই জন্য কুরআনে পাকের মধ্যে সে আয়াত যা প্রথমে নাজিল হয়েছে, কিন্তু যখন আপনি এই ধারাবাহিকতায় দেখবেন তখন একেবারে পরিশেষে আলোচনা হবে। সুরা বাকারার দিকে আপনি যদি যান তো এটা মাদানী সুরা, অর্থাৎ কুরআনের একেবারে শুরুতে রয়েছে, কিন্তু সুরায়ে বাকারা নাজিল কখন হয়েছে, হিজরতের পরে হয়েছে, মাদানী সুরাই মুবারকা। এভাবে এমন অনেক সুরা, কারণ তার মধ্যে আহকামসমূহ এত বেশি মজুদ রয়েছে। আর যে সমস্ত সুরাসমূহের মধ্যে অধিকাংশ আহকামসমূহ রয়েছে এগুলোর বেশিরভাগই মাদানী সুরা, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মদিনায় পাকে নাজিল হয়েছে। আর যে সুরাসমূহের মধ্যে তাওহীদের আর আখলাকসমূহের এবং ভালো বিষয়াদির ব্যাপারে আর মন্দ কাজকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, তো এমন অধিকাংশ আয়াত এবং অধিকাংশ আহকাম সেগুলো মক্কী, অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে। কেননা হিজরতের পূর্বে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এটাই ওয়াজ করতেন এবং পাইগাম দিতেন যে শিরক ছেড়ে দাও, শিরক অনেক বড় গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই দরস ওনার প্রদান ছিল যে তৌহিদের দিকে মানুষকে আহ্বান করা, সুন্দর চরিত্রের দিকে মানুষকে আহ্বান করা, ভালো কাজের শিক্ষা দেওয়া, খারাপ কাজে নিষেধ করা। আর সে সময় এমন অধিকাংশ আহকাম তখনও নাজিল হয়নি। এই সমস্ত আহকামসমূহ এটা মদিনায়ে মনোভারার মধ্যে গিয়ে এগুলো নাজিল হয়েছে। তার মধ্যে রমজানে রোজাও রয়েছে, তার মধ্যে জাকাতের আদায়ের বিষয় রয়েছে, অর্থাৎ জাকাত নিয়ম অনুসারে নিসাব সহকারে একটি শেডিউলের সাথে এই সব কিছু মদিনায়ে মনোভারার মধ্যে রয়েছে। হজের ফরজিয়ত মদিনায়ে মনোভারার মধ্যে হয়েছে। এখানে মক্কী জীবনের মধ্যে নামাজের ধারাবাহিকতা ছিল মক্কী জীবনের মধ্যে, আর শিরিকের বিরুদ্ধাচারণের কথা অধিকাংশ ছিল, আল্লাহ রাস্তায় খরচ করার অধিকাংশ আহকাম ছিল, কিন্তু যেখানে নিয়ম অনুসারে জাকাতের আহকামসমূহ রয়েছে সেটা মদিনায়ে মনোভারার মধ্যে রয়েছে। সদকায়ে ফিতরের ব্যাপারে মদিনায়ে মনোভারার মধ্যে, তো এই ধরনের অনেক আহকাম সেগুলো মাদানী সুরাসমূহের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, তো তার একটি হিকমত এভাবে বর্ণনা করা হয়েছে যে হিজরতের পরের যে অবস্থা ছিল এখন এটা অনেক বড় শ্বাসরুদ্ধ অবস্থা ছিল, মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছিল, তো তাদেরকে এখন আল্লাহ পাক আস্তে আস্তে যে আহকামসমূহ রয়েছে সেগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সে পাইগাম তাদেরকে দিয়েছেন। দর্শকবৃন্দ, এই সুরায়ে মুবারকার কিছু বড় বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে তার মধ্য থেকে একেবারে সর্বপ্রথম রয়েছে যে বারাতের ঘোষণা দেওয়া হয়েছে, কেননা এই সূরা মুবারকা নবম হিজরিতে নাজিল হয়েছিল, অর্থাৎ মক্কা বিজয়ের এক বছর পরে। ফতেহ মক্কা অষ্টম হিজরিতে আল্লাহ এই মহান বিজয় দান করেছিলেন, আর নবম হিজরির এই সুযোগে যখন হজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমিরে হজ হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বানিয়ে আর হজের জন্য রওনা করলেন, আর তাদের পেছনে সূরা তওবা নিয়ে হযরতে মাওলায়ে কায়নাত মুশকিল কোষা আলিউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজাহুল করিম ওনাকে পাঠালেন, এই সূরা তওবা এর আয়াতে মুবারকা নিয়ে গিয়েছিলেন। আর মুশরিকদের পক্ষ থেকে যেহেতু সেই ওয়াদাসমূহ ভঙ্গ করা হচ্ছিল, যে ওয়াদাসমূহ ভঙ্গ করা হল, ওয়াদা খিলাফ করা হয়েছে, অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, অতঃপর আল্লাহ পাকের পক্ষ থেকেও স্পষ্ট বারাতের ঘোষণা দেওয়া হয়েছে, আর এটা ফরমান করা হয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, অব্যাহতির ঘোষণা করতে হবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সেই মুশরিকদেরকে যাদের সাথে তোমাদের চুক্তি ছিল আর তারা তাতে অটল ছিল না, তারা কায়েম ছিল না, তাদের পক্ষ থেকে ওয়াদা ভঙ্গ করা হচ্ছিল। তো এখন এটা আল্লাহর পক্ষ থেকে একটি অব্যাহতির ঘোষণা করা হল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম হযরতে আলীকে দিয়ে পাঠালেন যে তোমাকে সেখানে গিয়ে এই সূরা মুবারকা শোনাতে হবে, আর এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সে লোকেদের কাছে পৌঁছে দিতে হবে। মক্কা বিজয় হয়ে গিয়েছে, সব বিষয়াদি এখন মুসলমানদের আধিক্য রয়েছে, মক্কার মধ্যেও মুসলমানরা অধিকাংশ রয়েছে, এভাবে মদিনার মধ্যেও এবং বিভিন্ন দেশের মধ্যেও। আপনারা একটু মনোযোগ দিন দর্শকবৃন্দ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে আসলেন, তো হুজুরের সাথে যে ব্যক্তিবর্গ ছিলেন, যে সাহাবিগণ ছিলেন, তাদের সংখ্যা এত অধিক ছিল না, বরং বিশেষ করে প্রথম হিজিরির কথাও যদি আমরা বলি, বদরের যুদ্ধের কথাও বললে, তো 313 জন মুজাহিদিন সেখানে ছিল, ওনারা ছাড়াও আরও মুসলমান ছিল, কিন্তু মুসলমানদের সংখ্যা অল্পশত ছিল, অর্থাৎ একেবারে অল্প ছিল। কিন্তু আস্তে 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 আল্লাহ পাক এমন বিজয় দান করে দিয়েছেন, আর মুসলমানদেরকে এমন সৈন্য সামন্ত দান করেছেন। আর কোরআনে পাকের মধ্যেও এই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এগুলো যখন তোমাদের কাছে আসবে তখন কি হবে, ফরাইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন কি দেখবেন, যে বড় বড় সৈন্যদল অর্থাৎ বিভিন্ন গোত্র তারা আল্লাহর দিনে প্রবেশ করছে, আল্লাহর দিনে তারা প্রবেশ করছেন। তো প্রথমে তো একেবারে অল্প সংখ্যক মুসলমান ছিলেন, অল্পশত ছিলেন হিজরত পর্যন্ত এই অবস্থা, কিন্তু তারপরে অতপর তাদের সংখ্যা হাজার হাজার বাড়তে লাগল, আর তারা বিশেষভাবে সৈন্যবাহিনী নিয়ে যখন ফতেহ মক্কার দিকে অগ্রসর হলেন, এখন তাদের হাজারের চাইতেও বেশি সেই সৈন্যদল ছিল। অতপর পরবর্তী বছর হজের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আর তার পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য গেলেন, তো তিনি যে হজ করেছিলেন সেখানে সাহাবিদের সংখ্যা ছিল 1 লাখেরও বেশি, সংখ্যা বর্ণনা করা হয়েছে 1 লাখের অধিক, অর্থাৎ এত সংখ্যক ব্যক্তি, এত সংখ্যক ব্যক্তি আলহামদুলিল্লাহ সেই যুগে হয়ে গিয়েছিল আর হজের জন্য পৌঁছে গেল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবম হিজরিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের জন্য পাঠিয়েছিলেন, আর নিয়ম অনুসারে তিনি যে হজ করেছিলেন সেটা 10ম হিজরিতে করেছিলেন। আর তার মধ্যে হিকমত ছিল এটাই যে তিনি সব দিকেই এই ঘোষণা করে দিয়েছিলেন, সমস্ত দেশে তাদের প্রতি, দূর দূরান্তের লোকেদের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর হজ করবেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হজের মানাসিক শিখতে হবে, হজের বিষয় আদি শিখতে হবে। তো এই জন্য পরবর্তী বছর এত সংখ্যক লোক অধিক হারে চলে আসলেন, তিনি অতঃপর তাদেরকে হজের মানাসিক এবং হজের আহকামসমূহ শিক্ষা দিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হজের আমির বানিয়ে নবম হিজরিতে পাঠালেন, তিনি ইমাম উলামাগণ লিখেছেন এর মধ্যে ইশারা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার পরে ওনাকে যে ইমামতের অবস্থান দেওয়া হয়েছে, যদি মুসল্লা দিয়ে থাকেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দিয়েছেন, হজের জন্য আপন নায়েব বানিয়েছেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনি ওনাকে পেছন থেকে সূরা তওবা নিয়ে পাঠিয়েছিলেন যে আপনি গিয়ে সেখানে আপনাকে খুতবা দিতে হবে, অর্থাৎ মানুষকে এই অব্যাহতির এলান করতে হবে, আর সে মুশরিকদেরকেও এটা শুনিয়ে দিতে হবে। তো সেখানে বেসিক যে ঘোষণা করা হয়েছিল সেটা ছিল যে যে এখন থেকে মুশরিক যারা তারা কাবার তাওয়াফ করবে না, উলঙ্গ অবস্থায় কাবার তাওয়াফ কেউ করবে না। এখন কাবায়ে মুআজ্জামার এটারও সংরক্ষণ এবং এটারও পবিত্রতাকে বর্ণনা করা হয়েছে এবং সাথে সেই অঙ্গীকারসমূহের আলোচনাও পেশ করা হয়েছে যে আল্লাহ এবং ওনার রাসূল তোমাদের এই অঙ্গীকারের প্রতি অসন্তুষ্ট এবং অব্যাহতি ঘোষণা করছে যে তোমরা যে ওয়াদা করেছিলে এবং ওয়াদা ভঙ্গের মধ্যে পড়ে গিয়েছিলে। এই সূরায়ে মুবারকার কিছু বিষয়াদীন ব্যাপারে আরও আলোচনা শুনতে চাই। একটি বিদ্রূপ মুশরিকদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি করা হয়েছিল, আর সে বিষয়টি ছিল যে আমরা মসজিদে হারাম এটা নির্মাণকারী, মসজিদে হারামের দিকে যারা আসেন তাদেরকে যারা পানি পান করায় তারা হচ্ছে আমরা। তো মুসলমানও তো সেখানে মসজিদ বানিয়েছেন, এই ধরনের কাজ করেছেন, আমরাও তো এখানে এইভাবে কাজ করেছি। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই মসজিদ বানানোর ক্ষেত্রে যে অহংকার করছিল যে আমরা এইখানে হাজিদেরকে পানি পান করাই এবং মসজিদ তৈরি করেছি, তো এই ব্যাপারে আমরা পুরস্কার পাব এবং আল্লাহর কাছে আমরা কিছুটা নিকটবর্তী হব। তো রব তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিলেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যে মুশরিকদের এটা হক নেই যে আল্লাহর মসজিদসমূহ নির্মাণ করবে, আবাদ করবে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যে যারা নিজেদের কুফরের উপরে নিজেরাই সাক্ষী, অর্থাৎ কুফরের উপরে অবিচল থেকে মসজিদ তৈরি করে নিল, কোনো নেকির কাজ নয় এটা, কারণ এই সমস্ত নেকি, এই সমস্ত আমল, এই সমস্ত কিছু পরবর্তীতে দেখা হবে। কারণ যদি ইমানই না থাকে তাহলে প্রকাশ্যে যত সংখ্যক নেকি থাকুক, কারো কাছে ভালো কাজ থাকুক, তো আখেরাতে তাদের জন্য কোনো ধরনের পুরস্কার, কোনো ধরনের অবস্থান থাকবে না। আল্লাহ দুনিয়াতে এমন ব্যক্তিদেরকে কোনো না কোনো পুরস্কার দিয়ে দেন, কিন্তু আখেরাতে নয়। আখিরাতের মধ্যে সওয়াব শুধুমাত্র তারাই পাবেন যারা ইমানের সাথে, দুনিয়াতে ইমানের সাথে নেকির কাজ করেছেন, ইমানের সাথে মৃত্যুবরণ করলেন, আখিরাতে পুরস্কার পাবেন। তো আল্লাহ পাক তাদের রদ করতে এই আয়াতে মুবারকও নাজিল করলেন, সূরা তাওবার আয়াত নাম্বার 18, ইরশাদ করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলেন আল্লাহর মসজিদ শুধুমাত্র তারাই আবাদ করবে, আল্লাহর মসজিদ তারাই আবাদ করবে। আবাদ দ্বারা উদ্দেশ্য নির্মাণ করা, তৈরি করা, তাতে ইবাদত করা, নামাজের সহজতার জন্য যা কিছু রয়েছে এগুলো সব আবাদের অন্তর্ভুক্ত। ইরশাদ করলেন তারাই আবাদ করে, কারা করে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে যাদের ইমান হবে, বলেন যে তারাই এ আবাদ করার হক রাখেন আর তারাই প্রকৃতপক্ষে এই মসজিদ সমূহের আবাদকারী। ও আকামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন,
সুবহানাল্লাহ, আর বললেন আর নামাজ কায়েম করেন আর যাকাত দান করেন, আল্লাহ ব্যতীত কাউকেই ভয় করেন না যে অনতিবিলম্বে তারা হৃদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো অনতিবিলম্বে তারা হৃদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক যে লোকেরা আল্লাহকে ভয় করেন আর আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান রাখেন, তারা যে ইবাদত করেন, নামাজ পড়েন, যাকাত দেন, মসজিদসমূহ আবাদ করেন, তাদের জন্য আজর ও সওয়াব রয়েছে, তারাই হৃদায়তপ্রাপ্ত লোক। যারা নিজেরাই কুফুরি করেন, মুশরিক, তারা এই ধরনের যত নেকি করুক সেই নেকি আল্লাহর বারগাহে কবুলের যোগ্যতা রাখে না। তাদের কাছ থেকে সর্বপ্রথম চাহিদা হচ্ছে এটাই যে তারা ঈমান গ্রহণ করবে, তারা কুফুরি এবং শিরিকের মতো এই গুনাহের উপর কায়েম থেকে প্রকাশ্যে কোনো ভালো কাজ করলে তো সেই ভালো কাজ আল্লাহর নিকট কবুলের যোগ্যতা রাখে না, না আখিরাতে কেউ তাদেরকে পুরস্কার দান করবেন। তো তাদের জন্য প্রথম পায়গাম, প্রথম দাওয়াত সেটা ঈমানের দাওয়াত, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে, যেটা ঈমানের দাবি হয়ে থাকে, ঈমানই সেই বিষয়সমূহ তারা পূর্ণ করবে। এর পরে নেকি করলে আল্লাহ তাদেরকে পুরস্কার এবং সওয়াব দান করবেন। অনেক লোকেরা আমাদের সমাজের মধ্যে যারা ঈমানের অবস্থানকে দ্বিতীয় পর্যায় হিসেবে বর্ণনা করেন আর সাধারণ ক্ষেত্রে নেকিসমূহকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যান, যে অমুক তো এত সংখ্যক মানুষের খিদমত করেছেন, মানুষের জন্য করেছেন, অমুক এটা করেছেন, অমুক এটা করেছেন, সে হসপিটাল গণনা করতে শুরু করবে, এমন কোন সামাজিক উন্নয়নমূলক কাজ গণনা করতে থাকবে। কিন্তু যেটা বেসিক ইমানিয়তের বিষয় রয়েছে সেটাকে দ্বিতীয় পর্যায়ে মা জানলা, তো মুসলমান এমন হতে পারবে না। মুসলমানদের জন্য সবচেয়ে অগ্রগণ্য ইমান, অতপর পরবর্তী বিষয়াদি এগুলো রয়েছে, কারণ ইমানের পরে যে সমস্ত ভালো কাজ রয়েছে তার উপরে আল্লাহ সওয়াব এবং নেকি দান করবেন। তো মসজিদ তৈরিকারী এবং মসজিদ আবাদকারী, এটা তৈরি করা, মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা, এই সব কিছু তার আবাদির অন্তর্ভুক্ত। চাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক, নামাজিদের সহজতা হবে এমন কোনো বিষয়াদি হোক, এইসব আবাদের অংশ। অনুরূপভাবে মসজিদের মধ্যে দরস এবং বয়ান, মসজিদের মধ্যে জিকির করা, বসা, ইবাদত করা, এইসব মসজিদের আবাদের অংশ। আর যে ব্যক্তি মসজিদকে সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য বানান, হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে যে আপন হালাল সম্পদ দ্বারা সে ঘর বানিয়েছেন যাতে আল্লাহর ইবাদত করা যায়, তিরশাদ করা হয়েছে জান্নাতে আল্লাহ তার জন্য মতি এবং ইয়াকুতের ঘর বানাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মসজিদ তৈরি করো এবং তাকে সংরক্ষণ করো, মসজিদ নির্মাণও করো তাকে সংরক্ষণও করো। আল্লাহ পাক আপনাকে অনুগ্রহ করেছেন, তো আপনি মসজিদ আবাদ করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন যতটুকু আপনি পারেন। মসজিদ অনেক সময় বানিয়ে নেওয়াও সহজ হয়ে যায়, কিন্তু সেটাকে আবাদ রাখা, যে মসজিদের মধ্যে নামাজ এ সমস্ত বিষয়াদি যেন হতে থাকে, এটাও অনেক বড় একটি নেকির কাজ। তো এই জন্য বাড়িয়ে যতটুকু আপনাকে আল্লাহ দিয়েছেন, যদি আপনার কাছে এই সামর্থ্য থাকে, তো যদি আপনি একাকী কোনো মসজিদের এইভাবে জিম্মা আপনি নিয়ে নেন যে আমি নিজের ঘরের এত সংখ্যক দায়িত্ব পালন করি, অনেকের অনেক ফ্যাক্টরি রয়েছে তাদের পরিচালনা তিনি করেন, তাহলে কি একটি মসজিদের দায়িত্ব আপনি নিতে পারেন না যে এই মসজিদটি আমি চালাবো, এই মসজিদকে পরিপূর্ণ আবাদ করা এটাও আমার জিম্মায়। আপনার নিজের প্রতিষ্ঠান এবং আপনার বিজনেসের আপনি অনেক সময় ডজন এবং শতাধিক কর্মচারী রাখেন, তাদেরকে আপনি বেতনও দেন, তাদের সমস্ত বিষয়াদি দেখেন, আপনার কোম্পানির বিল আপনি সবকিছুই আপনি করেন, তাহলে এটা কি সম্ভব নয় যে আমরা মসজিদের জন্য এমন কোনো কিছু ব্যবস্থা করি যে মসজিদের এই সমস্ত বিষয়াদি আমি আমার জিম্মায় নিচ্ছি, এই সব কিছু আমি পরিচালনা করছি, আপনি আল্লাহর ঘরের এভাবে আবাদ করুন এবং পরিচালনা করে দেখুন, আল্লাহ দেখবেন আপনার বিজনেসকে কিভাবে বাড়িয়ে দেয়, আপনার রিজিকে আরও বেশি বরকত দান করবেন। আর প্রত্যেক মুসলমানের এই চেষ্টা করা উচিত, প্রত্যেক মুসলমানের এই ধরনের চেষ্টা করা উচিত, আমরা মসজিদকে কি দিতে পারি, এটা আপনার আমার কাছে সবার কাছে এই প্রশ্ন আমি করছি। আপনার ঘরের বৈদ্যুতিক বিল মাসে আপনাকে দিতে হবে, স্কুলের ফিস বাচ্চাদের অবশ্যই দিতে হবে, আচ্ছা বাচ্চাদের ভ্যানের ফিস অবশ্যই, জি জি এটা আপনাকে দিতে হবে, আচ্ছা ঘরে অনেক ধরনের নেট লাগিয়েছেন কিংবা এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর বিল আমরা দিয়ে থাকি, মোবাইলের প্যাকেজ শেষ হয়ে গেলে আহা না জানি বেঁচে থাকায় দায়ী পড়ে যাবে, দ্রুত সেই প্যাকেজ আবার নিয়ে নিতে হবে, ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেলে দ্রুত সেই প্যাকেজ নিয়ে নিতে হবে, ইন্টারনেট ঘরের মধ্যে ব্যবস্থা রাখা, আপনার অফিসে রাখা, প্রত্যেক জায়গায় সেটার বিল প্রদান করা, প্রতি মাসে এই কাজগুলো হয়ে যাচ্ছে। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে মসজিদে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সহজ বোধ করি, পানিও পাচ্ছেন, লাইটও চলছে, পাকা থাকুক কিংবা না থাকুক, নামাজি বলেন যে মসজিদের মধ্যে অবশ্যই চায়, ব্যবস্থাপক ব্যবস্থা করবেন, কমিটিরা এগুলো ব্যবস্থা করে নেবেন, যেখান থেকে এটা সহজ হয়ে থাকে, বিদ্যুৎ চাই, পাকা চাই, পানিও চাই, লাইট চাই, সব কিছুই চায়। আজানও হলে নামাজের জন্য ইমাম, অর্থাৎ এই সমস্ত বিষয় আমাদের দরকার। তাহলে আমরা কি এই সহজতাগুলো নিয়েও আমরা মসজিদকে কি দিচ্ছি? আর আমি বলছি যে ছোট থেকে ছোট এলাকাও হলে তো এই সহজতা সবাই পাচ্ছেন, সকলেই পাচ্ছেন, প্রতি ওয়াক্তে নামাজও হচ্ছে, আজানও হচ্ছে, পুজুর জন্য পানির ব্যবস্থাও রয়েছে, আলোও পাচ্ছেন, পাকাও পাচ্ছেন, আর এমন অনেক মসজিদ রয়েছে যেখানে অ্যাসিরও ব্যবস্থা রয়েছে। এই সব কিছু থাকা সত্ত্বেও আমার প্রশ্ন হচ্ছে আমরা মসজিদকে কি দিচ্ছি, আমরা মসজিদকে কি দিচ্ছি? তো আল্লাহর ওয়াস্তে অবশ্যই চিন্তা করুন, যেখানে এত সংখ্যক বিষয়াদি আমরা মসজিদ থেকে নেওয়ার জন্য চাই, অগ্রসর হন আমরাও মসজিদকে, এই ভিত্তিতে অবশ্যই মসজিদের খিদমত করব, মসজিদকে আবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন তাতে অবশ্যই আমরা নিজেদের অংশ যুক্ত করব। মসজিদে নববী শরীফও যখন ব্যাপক হল এবং এই সমস্ত বিষয় রয়েছে, এতে সর্বশেষ ছাদ যখন এতে দেওয়া হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মসজিদে নববী শরীফের মধ্যে আলী শান যে ইমারত নির্মাণ করা হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রশস্ত করার জন্য তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এটার জন্য জায়গাও তিনি ক্রয় করেছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর আলী শান ইমারত বানিয়েছেন। এতে সর্বপ্রথম যে বাতিটি রাখা হয়েছিল হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে রমজান মাসে এর মধ্যে সর্বপ্রথম যে চারাগ রাখা হয়েছে যে আলোর ব্যবস্থা করেছিলেন মাওলানা কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দেখলেন তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তোমার কবরকে আলোকিত করে দিন, আল্লাহ তোমার কবরকে আলোকিত করে দিন, আমাদের জন্য মসজিদ আলোকিত করেছেন, তো এই সমস্ত দোয়া আমরাও অর্জন করব আর মসজিদের সাথে অবশ্যই এই অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। দর্শক বৃন্দ, কিছু কথা আলোচনা করেছি আর ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামেও সূরা তওবার কিছু বিষয়াদি নিয়ে আলোচনা থাকবে। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমারে আকাঙ্ক্ষা।